প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, সত্যিকারের ভয়ের ঘটনার অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 56তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকে যার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব তিনি কিন্তু মোটেই সুস্থ নন। তার নাম মাসুদ রানা। এর আগে ওনার বেশ কিছু ঘটনা আমরা শেয়ার করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ঈসা আসা। আপনার সেই ঘটনাটি অনেকেই প্রশংসা করেছিলেন। আমি যখন আজ মাসুদ রানা ভাইয়ের সাথে ফোনে কথা বলি এই ঘটনা সম্পর্কে আরও কিছু জানার জন্য, কারণ আমার কিছু জানার দরকার ছিল, তখন আমি খেয়াল করলাম উনি ভালো করে কথা বলতে পারছেন না, কথা একদমই জড়িয়ে আসছে, কথা বোঝাও যাচ্ছে না ভালো করে। আমার কাছে তখন সন্দেহ হলো, আমি জিজ্ঞেস করলাম যে আপনি এভাবে কথা বলছেন কেন, আপনার কোনো সমস্যা হয়েছে? তখন উনি আমাকে যে বিষয়টা বললেন তা রীতিমতো আটকে ওঠার মতো ঘটনা। উনি 24 দিন টোটালি সেন্সলেস অবস্থায় ছিলেন। ওনার মাথার বাম পাশে এমন আঘাত লেগেছে ওই অংশে হাড় বলতে কিছুই নাই, মাথার ব্রেইনে মারাত্মকভাবে ওনার আঘাত লেগেছে। একটা বাইক দুর্ঘটনার কারণে ওনার প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ওনার সাথে ছিলেন খালিদ। ইতিপূর্বে তার পাঠানো অন্য ঘটনাগুলোতে খালিদের নামের রেফারেন্স কিন্তু আছে আমার যতটুকু মনে হচ্ছে আর কি, যতটুকু মনে পড়ে। আর এই দুর্ঘটনাটি যেখানে ঘটেছিল সেটা হচ্ছে ওখানকারই উলিপুরের ভূতের বাজার নামক একটা জায়গা রয়েছে সেখানে। ওখানে রহস্যজনকভাবে অনেক আগে থেকেই অনেক দুর্ঘটনা ঘটে। এই যে আমি আজ কথা বলছি 10ই মার্চ 2025, 9ই মার্চ 2025 ওই ভূতের বাজারের ওখানে মারাত্মক আর একটা দুর্ঘটনায় দুজন কিশোর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। অনেকেই কিন্তু সেই ছবি দেখেছেন বা বিভিন্ন মিডিয়াতেও সেটা এসেছে। ঠিক একই রকমভাবে ওনারাও দুর্ঘটনায় পতিত হয়েছিলেন। মাসুদ রানা ভাইয়ের সাথে কথা বলার একটা পর্যায়ে উনি জানালেন যে দুর্ঘটনার আগ মুহূর্তে উনি রহস্যময় কিছু বিষয়ের অস্তিত্ব টের পেয়েছিলেন, তবে ওনার শারীরিক যে অবস্থা তাতে ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বলার মতো অবস্থা আসলে উনি ছিলেন না, ওই অবস্থায় উনি ছিলেন না, যার কারণে আমি বললাম যে আপনি সুস্থ হন, ইনশাল্লাহ আপনার সাথে এই বিষয়ে আমরা পরে কথা বলব। তো যদিও বা আমি তার পাঠানো ঘটনা সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছিলাম, কিন্তু ওনার এই অবস্থার প্রেক্ষিতে খুব বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব হয়নি। তারপরও মেইন কথাটা আমি বলে ওনার সাথে কথাটা শেষ করি। ওনার শারীরিক অবস্থা সম্পর্কিত বিবরণগুলো আমরা আমাদের পেজ এবং গ্রুপের পোস্টে দিয়ে দিব, আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টেও ইনশাল্লাহ আমরা সেটা দিয়ে দিব। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। তবে আবারও বলছি, সবাই মাসুদ রানা ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ ওনার যেই অবস্থা আমি দেখেছি, মাথার যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবে ওনার একদম আগের মতো চলাফেরা করতে দীর্ঘ সময় লেগে যাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল ওনার আপন বড় খালা মোসাম্মদ শামসুন নাহার ওনার সাথে। এই ঘটনার সাথে জড়িত এই শামসুন নাহার আন্টিরই আর এক মেয়ে, যার নাম হচ্ছে কেয়া। ঘটনাটি মূলত উনি ওনার নানির কাছ থেকে শুনেছিলেন, পরবর্তীতে আরও বিস্তারিত সংগ্রহ করে পুরো ঘটনাটি উনি অডিও ক্লিপ আকারে পাঠিয়েছিলেন। নানির 5 জন মেয়ে, তার মধ্যে সবচাইতে বড় হচ্ছে এই শামসুন নাহার খালা, আর এই মাসুদ রানা ভাইয়ের মা হচ্ছে 4 নম্বর, মানে ওনার মায়ের আগে আরও 3 জন বোন রয়েছেন। ওনার নানির নাম হচ্ছে সায়রা বানু। এই ঘটনাটা প্রথম ওনার নানির কণ্ঠে রেকর্ড করে পাঠানোর পর আমরা অনেক কথাই বুঝতে পারিনি, তারপরে উনি নিজে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তো যাই হোক, চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1985 থেকে 1990 মধ্যবর্তী একটি সময়, মানে একদম যখন শুরুটা হয়। এই শামসুন নাহার আন্টি, ওনার বিয়েটা হয়েছিল একদম হঠাৎ করে, পারিবারিকভাবে ওরকম প্রস্তুতি ছিল না, হঠাৎ করেই হয়ে যায়। মানে হঠাৎ করে কথাবার্তা হচ্ছে, ইনস্ট্যান্ট বিয়ের সিদ্ধান্ত হয়ে যায়। উনিও অ্যাস্টোনিস্ট হয়েছিলেন, এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হয়। আবার ওনার পরিবারের সদস্যরা যে এটা রাজি ছিল বিষয়টা এরকম না, কিন্তু ভাগ্যে যদি থাকে এভাবে অনেক সময় কাকতালীয়ভাবে হয়েও যায়। মূলত এই শামসুন্নাহার খালার যিনি বাবা মানে মাসুদ রানা ভাইয়ের নানা, তো নানার পরিচিত একজন ব্যক্তি হঠাৎ করেই নানার কাছে আসেন, বলেন যে তোমার মেয়েকে বিয়ে দিবা, আমার সন্ধানে একটা ভালো ছেলে আছে। আর ওই ছেলের সম্পর্কে যখন বিস্তারিত কিছু বলা হয় তখন নানা বলেন যে আসলে তোমার মুখে তো শুনলাম, ওই ছেলের পরিবার সম্পর্কে তো একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে, আমি তো আসলে ওকে চিনি না, ওর পরিবারকেও ওইভাবে চিনতে পারছি না তোমার মুখ থেকে যতটুকু শুনতে পাচ্ছি। তখন ওই লোকটি বলে আরে এত কিছু খোঁজ খবর নিতে হবে না, আমার পরিচিত ছেলে খুবই ভালো, বিয়ে দিয়ে দাও, রাজি হয়ে যাও, আজকে বিয়ে দিয়ে দিই। শামসুন্নাহার খালার বয়স কিন্তু তখন বেশি ছিল না, সর্বোচ্চ 15-16 এরকম হবে আর কি। গ্রামে তো দেখা যাচ্ছে অল্প বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, সেই 85 থেকে 90 সালের মধ্যবর্তী এরকম একটা সময়, তো তখন এরকম অল্প বয়সে বিয়ে হওয়াটা অনেক স্বাভাবিকই ছিল বলতে হবে। আর ওই সময় কিন্তু গ্রাম এলাকায় যৌতুক প্রথার বেশ প্রচলন ছিল। যিনি বিয়ের প্রস্তাবনাটা নিয়ে এসেছিলেন উনি জানান যে ওই ছেলে পক্ষের কোনো ডিমান্ড নাই, মানে যৌতুকের কোনো ডিমান্ড নাই। তখন গ্রামে এই নো ডিমান্ড এই ধরনের বিয়ে চিন্তা করাটা একটু কঠিন ছিল। এখনও যে যৌতুক নেওয়া হয় না তা কিন্তু না, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে খুশি করে দেওয়ার কথা, খুশি হয়ে দেওয়ার কথা, যে খুশি হয়ে যা দিবেন সেটাই নিব, জোর জবরদস্তি নাই, এরকম ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু যৌতুক এখনও নেওয়া হয়। কিন্তু ওই জায়গাতে কোনো যৌতুকের প্রসঙ্গ ছিল বলে কিচ্ছু দিতে হবে না, এতে করে পরিবারের সদস্যরা অবাকই হন। আর যেহেতু নো ডিমান্ডের একটা ব্যাপার ছিল, মানে কোনো কিছু তারা নেবেন না, তাই ওনারাও ওই বিষয়টাতে খুব একটা আপত্তি করেন নাই। আর গ্রামের বাড়ি খুব বেশি দূরে ছিল না, একদম কাছাকাছি ছিল। তো বাড়িটা ছিল হলো চর ঠুটা পাইকর নামক স্থান, যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন আর কি। তো বিয়ে হয়ে যায়, আর বিয়ের সময় বলা হয় যে ছেলে আপাতত এখন বউকে তুলে নিয়ে যেতে পারবে না, মাসখানেক এই বাড়িতেই থাক, পরে আলাদাভাবে ঘরটর তুলে তারপর নিয়ে যাবে। তো এই বিষয়ে তারা সম্মতি দেন, যেহেতু হঠাৎ করে বিয়ে হয়ে গেছে অতটা আয়োজন করা হয়নি। বিয়ের রাত্রে খালু তার শ্বশুর বাড়িতে মানে এই খালার বাড়িতেই রয়ে যান। এরপর প্রায় 2 মাস হয়ে যায়, খালাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো নাম নিশানাই পাওয়া যাচ্ছে না। 2 মাস স্বাভাবিকই ছিল খালু, কোনো সমস্যা ছিল না। তো খালুর নাম ছিল হচ্ছে কেরামত, কেরামত খালু। 2 মাস পর খালুর আচার আচরণে অদ্ভুত রকমের পরিবর্তন আসতে থাকে। এমনিতে যে খালু কোনো নেশা জাতীয় দ্রব্য উনি গ্রহণ করতেন বিষয়টা এরকম না, উনি বিড়ি সিগারেট পান এগুলো কিছুই খেতেন না, কিন্তু ওনার আচার আচরণ হঠাৎ করে এগ্রেসিভ মানে খুব আক্রমণাত্মক হতে থাকে, মেজাজ খুব তিরিক্ষি হয়ে থাকে, অল্প কথাই তার মেজাজ বিগড়ে যায় এমন একটা অবস্থা, ওনার সাথে কথাই বলা যায় না। 2 মাস পর এরকম অবস্থা হতে হতে এমন একটা পর্যায়ে যায় যে কথায় কথায় খালার গায়ে হাত তুলতেও খালু দ্বিধাবোধ করেন না। এখন খালু আছেন তার শ্বশুর বাড়িতে, সেখানেই তার স্ত্রীকে উনি নির্যাতন করছেন, বিষয়টা কিন্তু খুব মারাত্মক। আর খালাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে তার কাছ থেকে গহনা নিয়ে চলে যেতেন, বিক্রি করতেন, তারপর উনি ঘরের বিভিন্ন জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে চলে যেতেন, বিক্রি করতেন। অথচ তার কিন্তু কোনো নেশা ছিল না, মানে নেশা জাতীয় দ্রব্য যে উনি গ্রহণ করবেন এটা না। তবে ওনার একটি নেশার কথা পরিবারের সদস্যরা জানতে পারেন, সেটা হচ্ছে উনি জুয়ায় আসক্ত, মারাত্মকভাবে জুয়ায় আসক্ত, খুব বড় মাপের একজন জুয়ারি বলতে হবে। কিন্তু বড় মাপের জুয়ারি বলতে বোঝাচ্ছি যে নেশার দিক দিয়ে, মানে জুয়ার প্রতি তার আকর্ষণের দিক দিয়ে। আর জুয়া খেলে ওনার হেরে যাওয়াটাই সবচেয়ে বেশি একটা ব্যাপার ছিল আর কি, উনি খুব একটা জিততে পারতেন না। আর জুয়ার নেশা যার একবার লেগে যায় এই নেশা থেকে সে সহজে বের হতে পারে না। আমরা কিন্তু এর একটা উদাহরণ দিতে পারি, ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরাও কিন্তু গেমিং জুয়া, বর্তমানে কিন্তু অনলাইনে অনেক ধরনের জুয়া আছে, আমরা আসক্ত হয়ে পড়ছি, এর থেকে বের হতেই পারি না, খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওইটার পিছনে লেগে থাকি। সুতরাং এটাও কিন্তু জুয়ার একটা নতুন ভার্সন। সুতরাং যে এই জুয়া কিন্তু একটা নেশা, এই নেশায় পড়ে গেলে মানুষের সংসার কিন্তু টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যায়, যেটা খালুর ক্ষেত্রেও হচ্ছিল। উনি এই জুয়ার টাকার জন্য এমন অবস্থা হয়েছিল যে ওনার শ্বশুরবাড়ির ঘরের চাল পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করেন। চাল বলতে এই যে খাবার চাল, টিনের চাল না, খাবার চাল, এটা পর্যন্ত চুরি করে নিয়ে বিক্রি করছিলেন, এমন একটা অবস্থা। এখন নানা নানা কি করবেন বুঝতে পারছিলেন না, যে এই ছেলেটাকে ভালো মনে করে বিয়ে দিলাম, হঠাৎ করে দুই তিন মাস পর থেকে তার আচার আচরণ এরকম হয়ে গেল, মেয়েটার গায়ে হাত তোলে, তারপর এরকম জুয়ার নেশা। তখন নানা এই খালুর পরিবারের সাথে যোগাযোগ করলেন যে কি ব্যাপার, তোমার ছেলের এই অবস্থা কেন। যখন পরিবারের সাথে যোগাযোগ করলেন তখন নানা একটা বিষয় খেয়াল করেন, পরিবারের সদস্যরাও এই খালুর আচার আচরণ বা ওনার যেই অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, উনি কোথায় যান, কি করেন, এগুলো সম্পর্কে অতটা অবগত নন। তবে উনি জুয়ায় যে আসক্ত হয়েছেন এটা মোটামুটি তারা জানেন, আর তারা যে এই বিষয়টাতে খুশি বিষয়টা এরকমও না। আর নানার কাছে মনে হয় যে ওনারা কিছু বিষয় এড়িয়ে যাচ্ছেন, তবে কি এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টা উনি তখন বুঝতে পারেন নাই। তো এভাবেই চলছিল দিন। এরই মধ্যে বছর ঘুরতে না ঘুরতেই খালার একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। এই সন্তানটি খুবই ফুটফুটে এবং সুন্দরী ছিল। এত অল্প বয়সেই সকলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত, মিটিমিটি করে হাসত, সকলের হৃদয় জুড়িয়ে দিত। এই খালার এই মেয়ের জন্মের কয়েকদিন পর থেকে খালা রাতের বেলা অদ্ভুত টাইপের একটা স্বপ্ন দেখতে শুরু করেন। খালা দেখেন যে ওনার বাড়ির খুব কাছাকাছি একটা পুকুর রয়েছে, ওই পুকুরের কাছে উনি যান। যাওয়ার পর ওনার কোল থেকে একটা মহিলা অবয়ব, মহিলা অবয়ব যে অসুন্দরী তা না, মোটামুটি সুন্দরী, স্বাভাবিক আকৃতি, খালার কাছ থেকে তার মেয়েটাকে কোলে নিয়ে ওই পুকুরের দিকে চলে যাচ্ছেন এবং পুকুরের পানির ভেতরে গিয়ে মিলিয়ে যাচ্ছেন। একদম মিলিয়ে যাওয়ার আগে একটু ঘুরে খালার দিকে তাকিয়ে বলেন, এত লোভ ভালো না। খালা এটা রহস্য বুঝতে পারেন না, এরকম স্বপ্ন উনি কয়েকদিন দেখেছেন, তিন দিনের দিন, কয়েকদিন বলতে দুই দিন দেখেছেন। তিন দিনের দিন ভোরের দিকে খালা হঠাৎ করে খালুকে ডাকছেন, এই ওঠো তো, এ দেখো তো মেয়েটা নড়াচড়া করে না কেন। তো খালু উঠেছেন, তখন দেখেন আসলেই তো মেয়েটা নড়াচড়া করছে না, নিঃশ্বাস চলছে না, আর শরীরটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মনে হচ্ছে শরীরে এক বিন্দু রক্তও নাই। খালা বুঝতে পারেন তার এই আদরের ফুটফুটে কন্যা সন্তানটি আর পৃথিবীতে নেই। উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন। এদিকে খালু বলেন যে নিশ্চয়ই ঘুমের ঘরে তুমি বাচ্চাটির উপরে চলে আসছিলা, তোমার বডির ওয়েট বাচ্চাটা নিতে পারে নাই, এই জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। উল্টো এই অবস্থাতে খালু খালার উপর ক্ষিপ্ত হন এবং খালাকে মারধর শুরু করেন, একদম বেধরক মারধর বলতে যেটা বোঝায়। যেখানে সন্তান হারানোর বেদনায় মা কান্নাকাটি করছে, সেখানে খালু খালাকে মারধর শুরু করেছেন। পরিবারের অন্য সদস্যরা এসে মারধর থামান, সবাই দেখেন এই অবস্থা, বুঝতে পারেন না আসলে কি কারণে এমনটা হয়েছে। যাই হোক, এভাবেই একটি ফুটফুটে সন্তান পৃথিবী থেকে বিদায় নেয়। কেউই বুঝতে পারে না আসলে রহস্যটা কি, কারো ধারণাই ছিল না যে কি চলছে আসলে। এর কয়েকদিন পর দেখা যায় এই খালু বেশ বাজারঘাট করে নিয়ে আসছেন, বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছেন, তার হাতে টাকা পয়সা আছে, এমনিতে তো টাকা পয়সা তার থাকে না, ওই জুয়া খেলে সব টাকা উড়িয়ে ফেলেন, আর থাকেনও শ্বশুর বাড়িতে। আর এই অবস্থা তো চলছিল, এর মধ্যে যখন খালুর হাতে এরকম টাকা পয়সা, তারপর বাজারঘাট যখন দেখেন খালা, এই শামসুন্নাহার খালা, তখন ওনার তো সন্দেহ লাগে যে কি ব্যাপার, তুমি এত টাকা পেলে কোথায়, জুয়া খেলে নিশ্চয়ই টাকা জিতছ। তখন খালু বলেন, না ওরকম কিছু না, একটা কাজ করছি, কাজ করে পাইছি। আর খালা মানে খালুর সাথে খালা খুব বেশি কথা বলতে পারতেন না, উনি অতিরিক্ত মেজাজের ছিলেন, অল্পতেই রেগে যেতেন আর গায়ে হাত তুলতেন, এই জন্য খুব বেশি কথাও বলা যেত না। তো যাই হোক, এভাবেই কিন্তু সময় যেতে থাকে। মাঝে মাঝে হয় কি, এই যিনি খালু, এই যে কেরামত খালু, উনি একটু স্বাভাবিক আচরণ করেন, আবার খুব অস্বাভাবিক আচরণ। তো এভাবেই চলছিল দিন। তো এর মধ্যে আবার খালাকে উনি ওনার বাড়িতে নিয়েও আসছিলেন, খালা শ্বশুর বাড়িতে থাকা শুরু করেন। বেশ কিছুদিন পর খালু অদ্ভুত রকমের কিছু আচরণ শুরু করেন, মনে হচ্ছে যে ওনার আচরণটা স্বাভাবিক না। আসলে এটা যে কেমন আচরণ এটা ওইভাবে ভাষায় প্রকাশ করা খুব কঠিন ব্যাপার। আর এরই মধ্যে খালা আবার গর্ভবতী হন, যথারীতি উনি আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যা সন্তানের জন্মের অল্প কয়েকদিন পর থেকেই আবার সেই স্বপ্ন উনি দেখতে থাকেন, উনি দেখতে থাকেন সেই নারী অবয়বটি পুকুর পাড়ে এসেছে। খালাও তার সন্তানকে কোলে নিয়ে পুকুর পাড়ে গিয়েছেন, তার কোল থেকে ওই নারী অবয়বটি তার সন্তানকে নিল, নিয়ে আস্তে আস্তে ওই পুকুরের দিকে হাঁটা শুরু করল। আস্তে আস্তে পানির ভেতরে মিলিয়ে যাওয়ার আগে ঘুরে তাকিয়ে আবার বলল, এত লোভ ভালো না। এরপর ওই সন্তানকে নিয়ে পানির মধ্যে হারিয়ে গেল। খালা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠেছেন, ওঠার পর উনি দেখলেন না সবকিছু স্বাভাবিক রয়েছে। উনি ওনার স্বামীকে বলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। ওনার স্বামী বলেন যে ধুর, এই সমস্ত দুঃস্বপ্ন দেখে রাত বিরেতে ঘুম টুম নষ্ট করতেছ, ঘুমাও। এ কথা বলে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। কিন্তু টানা কয়েকদিন এরকম স্বপ্ন খালা দেখেছেন। তো যাই হোক, টানা কয়েকদিন দেখার পর এরপরে আর ওনার স্বামীকে কিছু বলেন নাই, কারণ বললেই এলোমেলো কথাবার্তা বলে, উল্টো ওই খালাকে বকাঝকা করে, এই ধরনের কথাবার্তা কে শুনবে। এই জন্য আসলে উনি খুব একটা বিষয় বলতেন না, এই বিষয়ে কি স্বপ্ন দেখেছেন না দেখেছেন। হঠাৎ এক রাত্রে খালা খেয়াল করেন তার সন্তানের শ্বাস প্রশ্বাস চলছে না। উনি তাড়াতাড়ি আলো জ্বালান, আলো জ্বালানোর পর দেখেন আরে এ কি, তার সন্তানের শরীরে মনে হচ্ছে এক ফোঁটা রক্তও নেই, একদম ফ্যাকাশে হয়ে আছে, নিথর দেহ পড়ে আছে। এটা দেখে উনি আবারও চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামী উঠে যান, কি হয়েছে দেখো বাচ্চার কি অবস্থা। ওনার মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসছে, মানে খালার মাথার মধ্যে উদ্ভট জিনিস চলে আসে। উনি খালাকে দোষারোপ করতে থাকে যে তোমার কারণে বাচ্চা মারা গেছে, নিশ্চয়ই তুমি ফেলে দিয়েছিলে নিচে, এখন উঠায় এখানে শোয়াই রেখে বলতেছো যে বাচ্চা মারা গেছে, তোমার দোষ। উল্টো ওনাকে দোষারোপ করে ওনার গায়ে হাত তুলতে উনি দ্বিধাবোধ করছেন না। বাড়ির অন্য সদস্যরা চলে আসে, এসে দেখে এই অবস্থা, হঠাৎ করে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা এভাবে মারা গিয়েছে, বিষয়টা তো আসলে কেউই মেনে নিতে পারছেন না। যাই হোক, এভাবেই দ্বিতীয় সন্তানটিও পৃথিবী থেকে বিদায় নেয়। কেন বিদায় নিচ্ছে, কি হচ্ছে, এই বিষয়টা আসলে বোঝা যাচ্ছে না। এভাবে দুই দুটা সন্তান পৃথিবী থেকে বিদায় নিল। তখনও কিন্তু খালা এই বিষয়ে যে অস্বাভাবিক কিছু হতে পারে এটা উনি ওভাবে ভাবেন নাই। এদিকে দ্বিতীয় বাচ্চা মারা যাওয়ার পর খালার মানে খালুর আচার আচরণ অনেক কঠিন হয়ে যায়। কঠিন বলতে সে আরো বেশি বদমেজাজি, মানে কোথায় কোথায় কোনো কথা ছাড়াই খালার শরীরে আঘাত করেন। এভাবে কাটতে থাকে দিন। বেশ কিছুদিন পর, প্রায় বছর খানেকের কাছাকাছি সময়, খালা আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই কন্যা সন্তান হচ্ছে এই কেয়া আপু। তো কেয়া আপু জন্ম নেওয়ার পর থেকে বেশ কিছু বিষয় আবার শুরু হয়ে যায়। আবার উনি স্বপ্ন দেখতে থাকেন, কেউ একজন ওই বাচ্চাকে চাইছে, একই রকম ভাবে নিয়ে যাবে, ঠিক ওই যে স্বপ্নটা অন্য দুইবার যেটা হয়েছিল ঠিক ওরকমটাই দেখছেন। এবার কিন্তু খালা খুব অ্যালার্ট, প্রথম বাচ্চা হারিয়ে যাওয়ার পর দ্বিতীয় বাচ্চার বিষয়ে উনি সতর্ক ছিলেন, কোনোভাবে যেন উনি বাচ্চার গায়ের উপরে উঠে না যান ঘুমের ঘরে। তারপরেও কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে। তৃতীয় বাচ্চার বেলায় উনি খুবই সতর্ক, রাত্রে খুবই কম ঘুমান উনি, ওনার ঘুম খুব হালকা হয়ে যায়, মানে কোনো একটা পাতা পড়ার শব্দেও ওনার ঘুম ভেঙে যাবে এমন ঘুমের অবস্থা উনি করে ফেলেন, যাতে কোনো বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এক রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি দেখেন যে ওনার বাচ্চাটি ওনার পাশে নেই। চিন্তা করলেন বাচ্চা কোথায় গেল এত রাতের বেলা, দেখলেন যে পাশে ওনার স্বামীও নেই, মানে এই কেরামত খালুও নেই, নিশ্চয়ই কেরামত খালু বাচ্চাকে কোলে নিয়ে কোথাও গিয়েছে। তখন উনি দেখলেন যে ঘরের দরজাও খোলা, নিশ্চিত যে ওনার স্বামী কোলে নিয়ে বাচ্চাকে কোথাও নিয়ে গেছে। তো উনি ওঠার পর সকলকে ডাকাডাকি শুরু করেন যে বাচ্চা নাই, আর উনি ডাক টাক দিয়ে আসলে দৌড়ে এদিক ওদিক ছোটাছুটি করেছেন, বাচ্চা নিয়ে কোথায় গেল? ওনার স্বামী তো জোয়ান নেশা, বাচ্চাকে আবার বিক্রি করে দেবে না। তো তো উনি কি করেছেন, পুকুর পাড়ে গিয়েছেন, ওই দৌড়াদৌড়ি করতে করতে পুকুর পাড়ে গিয়েছেন। উনি গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য, দেখতে পান যে খালু এক হাতে বাচ্চাকে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে কোনো কিছু পকেটে ভরার চেষ্টা করছে, মানে কোনো একটা গুছিয়ে কিছু গুছিয়ে পকেটে ভরার চেষ্টা করছে। যেই না খালা ওখানে গিয়েছেন, মনে হলো ধপাস করে পানিতে কোনো কিছু পড়ার শব্দ হলো, কোনো কিছু পানিতে ঝাঁপ দিল, এরকম একটা শব্দ হলো। এরপর খালা জিজ্ঞেস করছেন, এই তুমি ওখানে কেন, বাচ্চা নিয়ে ওখানে কি করো? তখন খালু পিছন দিকে ঘুরে তাকিয়েছেন, ঘুরে তাকিয়ে একদম থতমত খেয়ে গেছেন। খালু এমন ভয় পেয়েছেন, মনে হচ্ছে যে বিশাল বড় অন্যায় করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তখন খালু নিজেকে সামলে নিয়ে বলছেন যে এই তেমন কিছু না, আসলে ঘরের মধ্যে গরম লাগছিল, তো বাচ্চাটা গরমে ঘেমে যাচ্ছিল, তাই মনে করলাম কোলে নিয়ে একটু পুকুর পাড়ে আসি। তুমি এখানে কি করো? উল্টো আরো খালাকে ধমকাধমকি শুরু করতে গেছেন। কিন্তু এখানে খালু বুঝতে পারেন যে তার মেজাজ গরম করে উল্টো আরো ধরা পড়ে যাবেন, উনি উনি কিছু করতে পারবেন না। কারণ এখানে উনি কেন আসছেন, এটা পরিবারের সবাই তখন কিন্তু চলে আসছে এখানে, সবার কাছে একই প্রশ্ন, তুমি কেন বাচ্চাকে কোলে নিয়ে এত রাতের বেলা এখানে আসছো? এটা তো তোমার কাজ না, তুমি তোমার বউকে ডাকতে পারতা, তোমার বউকে সাথে নিয়ে আসতা, তুমি কেন কোলে নিয়ে আসলা? বাচ্চার প্রতি তোমার এত দরদ আগে তো কখনো দেখিনি, এত রাতের বেলা তোমার দরদ উঠলে উঠলো বউকে না দেখে তুমি বাচ্চাকে কোলে নিয়ে পুকুর পাড়ে আসছো, বিষয়টা তো স্বাভাবিক না। খালু ওই সময় তেমন কথা আসলে বলেন নাই, তবে এরপর থেকে খালার সাথে তার আচার আচরণ আর অনেক একদম রাফ অ্যান্ড টাফ হয়ে যায়, খুব কর্কশ ব্যবহার করে থাকেন। এমনিতে তো তার ব্যবহার খুবই খারাপ ছিল, কিন্তু আরো বেশি খারাপ হয়ে যায়। মানে কোনোভাবেই উনি খালাকে আর এই বাচ্চা মেয়ে একে আপু তাকে সহ্য করতে পারছেন না। এভাবে কিন্তু দিন কাটতে থাকে। আর এর মধ্যে ওই যে যে নারী অবয়বটিকে উনি স্বপ্নে দেখতেন, স্বপ্নে ওই অবয়বটি তার কাছে আসে, তার কাছে এসে বলে, তুই আমার জিনিস নিয়ে নিছিস, ফেরত দে। খালা তো বুঝতে পারেন না, বলে যাই বেটে, তোর কি ফেরত দেবো রে আমি, তুই এর আগে আমার দুইটা বাচ্চা নিয়ে গেছিস, যা ভাগ সামনে থেকে, তোর আমি কি ফেরত দিব। তো এইভাবে উনি ঘুমের মধ্যেই ওই অবয়বকে ধমক দিতে থাকেন। এরকম কিন্তু উনি প্রতিনিয়তই স্বপ্ন দেখেন। এভাবেই কেটে যায় দুই দুটি বছর। দুই বছর ছোট্ট একটা বাচ্চা যে ভালো করে কথা বলতে পারে না, হাঁটা শিখেছে মাত্র, তাকেও কিন্তু খালু মারাত্মকভাবে মারধর করতেন। মানে তার আচার আচরণ এই লেভেলে পৌঁছেছিল। যাই হোক, এরকম তো চলছিল, আর উনিও স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখছেন। একদিন কি হয়, দিনের বেলা খালা ওই পুকুরটাতেই কাপড় ধুতে গিয়েছেন। কাপড় ধোয়ার সময়, ওটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির পুকুর আর কি, তো কাপড় ধোয়ার সময় হঠাৎ করে মাছ পুকুরে একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে একটা ড্যাগের মতো কিছু একটা চকচক চকচক করছে, এরকম একটা জিনিস মাছ পুকুরে ভাসছে। তো উনি একটু খেয়াল করেছেন কয়েক সেকেন্ড, এরপর টুপ করে মনে হলো ডুবে গেল। উনি চিন্তা করলেন যে এই পুকুরে তো অনেক বড় বড় মাছ আছে, অনেক সময় মাছ যদি পিট ভাসিয়ে রাখে বা পিট ভাসিয়ে চলে যায়, অনেক সময় এরকম সাদা জিনিস দেখা যায়, সেরকম সাদা মনে হয়, মাছের পেটের অংশটা অনেক সময় খুবই সাদা হয়ে থাকে অধিকাংশ মাছের। ওই পুকুরে অনেক বড় বড় রুই কাতল ছিল, মৃগি মাছ ছিল, ওই ধরনের মাছ হয়তো বা ওই সময় তার পেট ভাসিয়ে দিয়েছে বা পিঠ ভাসিয়ে দিয়েছে, এরকম হতে পারে আর কি, উনি এরকমটা চিন্তা করেছেন। তো এটা নিয়ে উনি আসলে খুব বেশি ভাবনা চিন্তা করেন নাই। ওই রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। এবার সেই অবয়বটা, সেই মহিলা অবয়বটা, তার চেহারা কিন্তু ভয়ঙ্কর না, আবারও বলছি একদম স্বাভাবিক, মোটামুটি সুন্দর চেহারার একটা অবয়ব আর কি, সেই অবয়বটা স্বপ্নের মধ্যে আসে, স্বপ্নের মধ্যে দেখা যায় যে এই খালা উনি ওই পুকুরের ওখানে দাঁড়িয়ে আছেন, ওই মহিলা দাঁড়িয়ে আছে ঘাটে, তার পেছনে সাতটা বড় বড় ড্যাগ এবং প্রত্যেকটা ড্যাগের উপর বড় বড় কোলা ব্যাং বসে আছে। দেখা যাচ্ছে যে ওই ড্যাগের ভেতর থেকে বেশ অনেক কিছু ঝকমক ঝকমক করছে, মনে হচ্ছে ভিতরে অনেক দামি কিছু আছে। ওই মহিলা বলছে যে শামসুন্নাহার, তুই আমার জিনিস কিন্তু নিয়ে গেছিস, আমার শিকার এখন তোর কাছে, তোর বাচ্চাকে আমাকে দিয়ে দে, আর এখান থেকে যা লাগবে সব নিয়ে নে, তোর ইচ্ছা মতো নিয়ে নে, কত সম্পদ লাগবে সব নিয়ে নে। স্বপ্নের মধ্যেই এই শামসুন্নাহার খালা বলছে, যাই বেটি, তোর কিভাবে মনে হলো আমি আমার বাচ্চাকে তোর কাছে দিয়ে দেব আর তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব? তুই কি আমারে ফকির মনে করছিস? আমি গরিব হইতে পারি, কিন্তু এতটা গরিব না যে আমি আমার সন্তানকে তোর কাছে দিয়ে তোর কাছ থেকে আমি ধন সম্পদ নিব, যা ভাগ এখান থেকে। এইভাবে উনি কিন্তু খুব কর্কশ ভাষায় ওই অবয়বটার সাথে প্রতিবার কথা বলতেন। এরপর ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে এই শামসুন্নাহার খালা উনি ঘুম থেকে উঠে পড়েন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওই রাতে ওনার স্বামী মানে কেরামত খালু উনি বাসায় ছিলেন না, ওনার পাশে একে আপু ঘুমিয়েছিলেন, 2 বছর বয়সী বাচ্চা। উনি বাচ্চাকে একা রেখেই ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার পর কলে এসে ওনার যে ঘরে যে মানে বাড়ির উঠোনের পাশে যে কলপার ছিল, ওই কলপারে এসে উনি হাত মুখ ধুবেন, অজু করবেন, অজু করে উনি তারপরে ঘরে ঢুকবেন আর কি। উনি অজু করছেন আর ওই কলের পানিটা গড়িয়ে একটা জায়গায় একটা গর্তের মতো আছে, একটা ডোবার মতো আছে, সর্বোচ্চ 3 হাত গভীর ওই ডোবা, একদম ছোট একটা ডোবা। ওই ডোবার ওখানে ওই পানিগুলো চলে যায়। উনি অজু করার পর যখন মাথাটা উঁচু করে ঘুরবেন, উনি খেয়াল করেন ওই ডোবার পাশে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, যেই অবয়বটাকে উনি স্বপ্নে দেখতেন। ওটা দেখার সাথে সাথে ওনার ভয়ের থেকে রাগ হয় বেশি, কারণ ওই অবয়বটাকে উনি স্বপ্নে দেখেছেন, বারবার ওনার বাচ্চাকে চায়, উনি ভয় পেয়েছেন এটা সত্য, কিন্তু প্রচন্ড রাগ হয় যে এইটা এবার আমার সামনে আসছে। তবে আরো একটি বিষয় উনি দেখতে পান, সেটা হচ্ছে ওই অবয়বটার পেছনেই 7টা ড্যাগ। ড্যাগের উপরে কোলা ব্যাং ওই সময় ছিল না, কোলা ব্যাং না থাকলেও ওই ড্যাগের উপরে কোনো ঢাকনা ছিল না, ওর ভেতরে বেশ স্বর্ণ বা এই টাইপের কোনো কিছু পয়সার মতো কিছু একটা দেখা যাচ্ছিল, যেগুলো উপচে পড়ছে, চকচক চকচক করছে। তখন ওই অবয়বটা বলছে, তোকে তো আমি সবসময় স্বপ্নে দেখা দেয়, এবার আমি সামনাসামনি আসছি, নে তোর যা লাগে নিয়ে যা, তবুও তোর সন্তানকে দিয়ে দে, দেখ তোর অনুমতি ছাড়া আমি নিতে পারতেছি না, তুই যে বাইরে আসছিস আমি তোর সন্তানকে চাইলে নিয়ে যেতে পারতাম, কিন্তু তোর অনুমতি ছাড়া তো নিতে পারি না, এখানেই আমার সীমাবদ্ধতা, তুই তোর সন্তানকে দিয়ে দে আর যা লাগে নিয়ে যা, তুই কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে ফেলতেছিস, ইতোমধ্যে অনেক বড় ক্ষতি করে ফেলছিসও, তাড়াতাড়ি তোর সন্তানকে দে আর যা লাগে নিয়ে বড় লোক হয়ে যা। তখন খালা উনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান, গালিগালাজ শুরু করেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। তো ওনার এই গালিগালাজের শব্দে ওনার যে শ্বশুর, ওনার ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, বৌমা এত রাত্রে কাকে গালিগালাজ করে, তার ছেলে তো মানে এই খালু তো নাই, আজকে বাড়িতে নাই, ওনারও ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, ওনারও ঘুম ভেঙে গিয়েছিল। উনিও উঠে যখনই দরজা খুলেছেন তখনই ওই অবয়বটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। আর এই 7টা ড্যাগ এগুলো এই যে কলের পানি পড়ার জন্য ছোট্ট যে ডোবাটা, ওই ডোবার মধ্যে ওরকম পানিও ছিল না, এগুলো ঝাঁপিয়ে এইটার মধ্যে পড়ে ভ্যানিশ হয়ে যায়। ওই যে খালার যিনি শ্বশুর, উনিও বের হয়ে এসে কিন্তু ওই ওইখানকার ভিতরে যতটুকু পানি ছিল সেই পানির নড়াচড়া দেখেছিলেন, মানে মাত্র এর মধ্যে কিছু একটা পড়েছে ভারী কিছু, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ড্যাগ বা কোনো কিছুর অস্তিত্ব আর পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। খালা শ্বশুর এসে জিজ্ঞেস করেন, কিরে মা কি হয়েছে, তুই রাতের বেলা এইভাবে চিল্লাচিল্লি করতেছিস? তখন উনি বলেন যে আমি ভয়ঙ্কর কিছু দেখছি, যাই হোক রাত্রেবেলা এই বিষয়ে আপনাকে কিছু বলবো না, পরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তো এটা কিন্তু ওনার শ্বশুরের সাথে এতটুকু কথা উনি বলেছেন। সকালবেলা উনি এই বিষয়টা পরিবারের সাথে মানে বলেন যে এই ঘটনা আপনার নাতনিকে তো চাই, স্বপ্নের মধ্যে আসে, আপনার ছেলেকে আমি বললে সে গালিগালাজ করে, সেটার পাত্তাই দেয় না, আমি যে রাত্রেবেলা বের হয়েছিলাম আমি যে এরকম এরকম জিনিস দেখছি, আপনি আসছেন তখন এই ঘটনা ঘটছে। তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি আগের দুই বাচ্চার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, তারা তো চিন্তা করছে হয়তো অন্য কোনো কারণে মারা গেছে, কিন্তু এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার রয়েছে। ওই রাত্রে ঘটে আরো একটা ঘটনা, ওই রাত্রেও কিন্তু এই কেরামত খালু বাসায় ছিলেন না, গভীর রাত্রেবেলা ওনাদের তো টিনের বেড়া ছিল ঘরের, টিনের বেড়ার জানালার যেই পাশটা ওখানে টক টক করে শব্দ করেছে। তখন খালা চিন্তা করেছেন যে হয়তোবা তার স্বামী রাতের বেলা এসেছে, কারণ উনি যে থাকতেন না, তিন চার দিন মাঝে মাঝে থাকতেন না, ওই জুয়ার আসরে পড়ে থাকতেন, আসতেনই না, এমন একটা অবস্থা হতো মাঝে মাঝে। ওই তিন চার দিন আসলে উনি জুয়ার আসরেই ছিলেন, আবার আসলে অনেক রাত্রে আসতেন। তো খালা চিন্তা করেছেন যে রাতের বেলা হয়তো বা দরজা ঠকঠক করে পায় না, এই জন্য একদম যেখানে বিছানা উত্তর দক্ষিণ বরাবর একটা বিছানা ছিল ওই বরাবর এসে টিনের ওখানে টকটক শব্দ করেছেন যাতে করে ঘুম ভেঙে যায়। তো উনি আবার জিজ্ঞেস করেছেন এই কে, তখন ওই পাশ থেকে বলে হেই আসিস, আসতে চিল্লাস না, আমি হচ্ছি সেই মহিলা, তোর স্বপ্নে আমি আসি, গত রাত্রেও তোর সাথে আমি দেখা করছিলাম ড্যাগ নিয়ে, ভুলে গেছিস, আয় আয় বাইরে আয়, তোর সাথে আমার কথা আছে, ভয় পাস না, আয় না বাইরে আয়। তখন খালা বলেন তুই দাঁড়া আমি আসতেছি, এই বলে খালা ঘরে থাকা বড় একটা রামদানিছেন, রামদা নিয়ে বের হয়েছেন, বের হয়ে দেখেন ওই অভাবটা দাঁড়ায় আছে, উনি রামদা নিয়ে ওটা তাড়া করছেন যে বেটি তোর এত বড় সাহস, তুই আমার দুই বাচ্চাকে খাইছিস, আবার আসছিস আমার এই বাচ্চা নেওয়ার জন্য, দাঁড়া আজকে তোকে আমি কেটে টুকরো টুকরো করব। এই বলে উনি ওইটারে করছেন ধাওয়া, আর ওই অভাবটা পুকুরের দিকে দৌড়াচ্ছে। ওনার এই চিৎকারে ওনার শ্বশুর শাশুড়িরও ঘুম ভেঙে যায়, তারা উঠে পড়ে, তারা দরজা খুলে দেখে বেটার বউ পুকুরের দিকে দৌড়াচ্ছে একটা রামদা নিয়ে, অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল আর কি, তারাও পিছনে ধাওয়া করেন, আর ওই অভাবটা কি করে ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। উনি তো গালি দিচ্ছেনি উনার মতো করে যে এবার আসছে আমার বাচ্চাকে নিতে, আয় আবার আয়, এই রামদা দিয়ে তোর কয় টুকরা করে দেখ, তুই এত সাহস পালালি কেন, আয় থাকতি আমার সামনে, এইভাবে উনি ওনার মতো করে বলে যাচ্ছেন। তো যাই হোক, এই পর্যন্ত কিন্তু মোটামুটি একটা লেভেলে ছিল, এরপরে যে ব্যাপারটা ঘটে সেটা আরো মারাত্মক। এর দুই তিন মাস মোটামুটি স্বাভাবিক ছিল আর কি, ওই রকম কোনো সমস্যা হয়নি। এরপর হয় আর একটা ঘটনা, সেটা হলো এই খালা কেয়াপুকে নিয়ে পুকুর ঘাটে গিয়েছেন, কেয়াপুর বয়স তখন দুই বছর তিন চার মাস হয়ে গেছে আর কি, এরকম আর কি, এরকম কাছাকাছি বয়স। তো এই বয়সী বাচ্চারা তো গ্রামে দেখা যাচ্ছে খুব চটপটে স্বভাবের হয়, খুব চঞ্চল স্বভাবের হয়, সে বায়না ধরেছে মায়ের সাথে পুকুরে যাবে, নিয়ে গেছেন মা, নিয়ে গেছেন দিনের বেলায়, তো সমস্যা কি, উনি পুকুর ঘাটে কোনো একটা কাজ করছিলেন, হয়তো বা কাপড় ধুচ্ছিলেন বা বাসন মাজছিলেন, কিছু একটা করছিলেন। তো এই সময় আবার কিয়া আপু বলছেন যে মা তোমার সাথে আমি পুকুরে নামবো, তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে মা তুমি একটু দাঁড়াও আমি কাজটা শেষ করে নিই। তো কিয়া আপু বসছেন মায়ের পাশেই বসছেন, তো মায়ের সাথেই পুকুরে নামছেন, মায়ের কোলেই আছে তবে খুব অল্প পানিতে, যেখানে কিয়া আপু উনি গলা পর্যন্ত পানি হয় আর কি, যেখানে তার মায়ের হয়তো বা হাঁটু পর্যন্ত পানি হয়। এরই মধ্যে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে সেটা হলো, মনে হলো কেউ একটা হ্যাচকা টানে কেয়া আপুকে তলিয়ে নিল, আল্লাহর কি অশেষ সহমত, ওই সময় তার মা খপ করে কেয়া আপুকে যখন ধরতে গিয়েছে কেয়া আপুর হাতটা ধরে ফেলে, এদিকে কেয়া আপু কিন্তু পানির নিচে, আর কেয়া আপুর মা শামসুন্নাহার খালা উনি কেয়া আপুর হাত ধরে টানছেন, মনে হচ্ছে প্রচন্ড শক্তি দিয়ে কেয়া আপুকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে কেয়া আপু পানির নিচে, আর শামসুন্নাহার খালা উনি তো চিৎকার করছেন এই কে কোথায় আসো আমার মেয়েকে নিয়ে গেল, আমার মেয়েকে নিয়ে গেল, যেহেতু বাসা একদম কাছাকাছি এই অল্প সময়ের মধ্যেই লোকজন চলে আসেন, লোকজন আসার সাথে সাথে পুকুরে ঝাঁপিয়ে পড়ে কে আপুকে ধরতে পারেন, আর তখনই মনে হলো কোনো জিনিস ছেড়ে দিল। এই কয়েক মিনিটেই কিন্তু তার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তবে আল্লাহর অশেষ সহমতে উনি মনে হয় একদম শেষ সময়ে এসে পানি থেকে উঠতে পেরেছিলেন, যার কারণে আল্লাহ ওই যাত্রায় ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই ঘটনা যখন ঘটে তখন উপস্থিত সবাই মারাত্মক ভয় পেয়ে যান, সবাই বলেন যে না এরকম আর চলতে পারে না, আর ওই সময়ে এই শামসুন্নাহার খালা উনি যে ভেজা শরীরে ছিলেন, ওনার মেয়েকে নিয়ে ওই ভেজা অবস্থাতেই উনি হাঁটতে হাঁটতে ওনার বাবার বাড়িতে চলে গেছেন, কাছাকাছি ছিল। যাওয়ার পর ওনার মাকে বলছেন যে মা তুমি এক্ষুনি ভালো কোনো কবিরাজ বা হুজুর ডাকো, আর চলতে দেয়া যায় না, তোমার নাতনিকে তো এখনই নিয়ে যেত, আল্লাহর অশেষ রহমতে বাঁচাতে পারছি, কিন্তু এখন এরকম আর চলতে দেয়া যায় না, আসলে ঘটনাটা কি ঘটছে আমরা তো কেউই জানি না, কেন এরকমটা হচ্ছে, সুতরাং এটার একটা হেস্তনেস্ত করতেই হবে। তখন উপস্থিত ভাবে একজন হুজুরকে ডেকে নিয়ে আসে, উনিও বেশ ভালো মানের একজন হুজুর ছিলেন আর কি। তো হুজুর আসেন, হুজুর আসার পর এই বিষয়ে সবকিছু শোনেন, শোনার পর উনি কয়েকদিন সময় নেন যে ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করি আমার জিনদের কাছ থেকে, আমি একটু দেখি যে ব্যাপারটা কি হয়েছে। তো হুজুর চলে গেছেন, ওই দুই তিন দিনে কোনো সমস্যা নাই, কোনো স্বপ্ন উনি দেখছেন না বা অন্য কোনো কিছু হচ্ছে না। এদিকে পরের দিনই হুজুরের আসার কথা ছিল, হুজুর আর আসে না, আর ওই নব্বই সাল বা ৮৮, ৮৯, ৯০ সাল বা আশেপাশের এই সময়গুলোতে তো এরকম ফোন, সেলুলার ফোন বা মোবাইল ফোন সবার হাতে ছিল না, সবার হাতে ছিল না বলতে সময় বাংলাদেশে আসেই নাই এই মোবাইল ফোনগুলো, এই কারণে হুজুরের সাথে ওইভাবে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। লোক মারফত খবর দিলে হুজুর বলতে যে আসবো এরকম, মানে একটু খোঁজ খবর নেই আসবো। তিন চার দিন পর হুজুর আসে, এর মধ্যে এই মা মেয়েকে নেয়ার জন্য খালু আসছেন, ওই দিন আবার হুজুর আসছেন। তখন হুজুর এসে বলছে এটা কে, এ কেরামত না, তোমার স্বামী না? তখন খালা বলছেন হ্যাঁ উনি আমার স্বামী। হুজুর এমন রেগে কেরামত খালুর দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে ওনার চোখ দিয়ে রক্ত ঝরবে, মানে এত মানে রাগ কেরামত খালুর উপরে। তখন অন্য লোকজন বলতেছেন যে হুজুর কি হয়েছে বলেন না, তখন হুজুর বেশ রেগে গিয়ে বলে ওঠেন আরে আমি কি বলবো, কেরামতকে জিজ্ঞেস করো, সব কথা তো ও জানে, আমার বলার কি আছে, কে কেরামত জানো না তুমি, তুমি তো সব জানো, না বোঝার ভান করো, চিৎকার চেঁচামেচি করো, রাগ করো যাতে করে কেউ কিছু বুঝতে না পারে, তাই না, বলো সব বলো। কেরামত খালু তো কিচ্ছু বলতে চায় না, না আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন উপস্থিত যারা ছিল, কেরামত খালুর উপর চড়াও হয়, মারতে উদ্যত হয়, তখন কেরামত খালু বলেন যে আচ্ছা আচ্ছা আমি বলছি সব কথা বলছি। এরপর তো আবার হুজুর বলছে তুমি যদি বলো তাহলে কিন্তু আমি পরিস্থিতি সামাল দিতে পারবো এখানকার, কিন্তু আমি যদি বলা শুরু করি তাহলে এখানকার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না, বাঁচতে পারবা কিনা সন্দেহ, এই জন্য তুমি বলো নিজের মুখে। হুজুরের মুখে এই কথা শোনার পর উনি নিজে থেকে বলা শুরু করেন। উনি যেটা বলেন সেটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। উনি বলেন যে বিয়ের আগে বেশ বছরখানেক ধরে ওই চর ঠোঁট পাইকার ওইখানকারই আর একজন কবিরাজ ছিল, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, বেশ ভালো সম্পর্ক ছিল। ওই কবিরাজের একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলে করে নিয়ে কেরামত খালুকে ঘুরিয়ে বেড়াতেন। কেরামত খালুর বয়স কিন্তু বেশি না, ওনার তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, ওনার বয়স সর্বোচ্চ ২৫ বছর ছিল আর কি। ওই কবিরাজের সাথে আসা যাওয়া করে, কবিরাজের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে, কবিরাজও এই কেরামত খালুকে কিছু টাকা পয়সা দিতেন, কবিরাজের পাশ ছাড়তেন না কেরামত খালু। আর কেরামত খালু এমনিতে বেশ উড়নচণ্ডী হলেও উনি মানুষ হিসাবে ওই সময় খারাপ ছিলেন না, তার কোনো নেশাও ছিল না, পান বিড়ি সিগারেট কিচ্ছু না, ওই সময় তার জোয়ান নেশাও ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু উনি ঘরে ওনার মন বসতেন না আর কি, ঘুরে বেড়াতো এই আর কি। তো এই কারণে ওই কবিরাজের সাথে সম্পর্ক হয়। তো কবিরাজের সাথে তার এই সম্পর্কের প্রেক্ষাপটে কবিরাজের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা সবসময় চলতো, কবিরাজ তাকে টুকিটাকি বিভিন্ন বিষয় শিখিয়েছিলেন। এক পর্যায়ে এই কবিরাজ খালুকে একটা কাজের দায়িত্ব দেন, বলেন যে আসছে পূর্ণিমার রাত্রে তুমি এখানে একটা জায়গা আছে এখানে যাবা, জায়গাটা বলে দেয় কোথায়, ওইখানে যাওয়ার পর গভীর রাত্রে তুমি তিন চারটা নারী অবয়ব দেখতে পাবা, তুমি দেখতে পাবা যে তারা একদিকে ঘুরে আছে, তুমি পেছন থেকে যাবা, আস্তে আস্তে পা টিপে টিপে যাবা, এর মধ্যে থাকা যে কোনো একটা মহিলার মাথায় তুমি খপ করে ধরবা, চুল ধরবা, এরপর একটা হ্যাচকা টান দিবা, যে কোনো একটা দুইটা চুল যেন হাতে চলে আসে, ছিঁড়ে চলে আসে, তাতেই হবে, খুব বেশি আসতে হবে সেটা এরকম না। এরপর তুমি হেঁটে চলে আসবা, পেছন থেকে ওরা যতই কান্নাকাটি করুক কিছু করুক, তোমার ওদিকে ভ্রুক্ষেপ করার দরকার নেই, সোজা চলে আসবা। কেরামত খালু বলেন, আচ্ছা ঠিক আছে যাবো। এর মধ্যে তো আসলে কবিরাজের কাছে থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে উনি জেনেছেন, প্যানরমাল বিষয় সম্পর্কে তার আগ্রহ সৃষ্টি হয়েছে, এটা উনি বেশ এক্সাইটেড ছিলেন, হাসি মুখেই রাজি হয়ে যান। তবে উনি কবিরাজের কাছ থেকে জেনে নিয়েছিলেন স্পেশালি কোন নারী অবয়বের চুলে উনি খপ করে ধরবেন, হলুদ ড্রেস পরা একটা নারী অবয়ব উনি বলে দেন। চাঁদের আলোতে হলুদ ড্রেসটা বোঝা যাবে, নর্মালি কিন্তু চাঁদের আলোতে লাল হলুদ এগুলো বোঝা বেশ কষ্ট হয়, কিন্তু তখন স্পষ্ট বোঝা যাবে, লালও বোঝা যাবে হলুদও বোঝা যাবে। কেরামত খালু ওই রাত্রে ওই জায়গার কাছে একটা ঝোপ ছিল, ঝোপের মধ্যে আশ্রয় গ্রহণ করেন, আগে থেকে গিয়ে ওই ঝোপটা পরিষ্কার করে রাখছেন, যাতে করে বেশ ভালো মতো ওখানে বসে থাকা যায় দীর্ঘ সময়। তো রাতের বেলা উনি চলে গেছেন, চাঁদনি রাত, অনেক দূর পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা একটা বড় খাল বিলের মতো ছিল আর কি, একটা জায়গা, ওখানে গিয়ে বসে আছেন অনেক রাত। হঠাৎ করে উনি মহিলাদের হাসাহাসির শব্দ শুনতে পান, উনি দেখতে পান চার পাঁচটা নারী অবয়ব পেছন দিকে, মানে তিনি যেদিকে তাকিয়ে আছেন ওই দিকে পিঠ দিয়ে বসে আছে, গল্প করছে, হাসি হাসি ঠাট্টা করছে আর কি। কবিরাজের কথা মতো উনি আস্তে আস্তে পাটিপে টিপে ওই যে হলুদ ড্রেস পরা একটা নারী অবয়ব ওইটার চুলে গিয়ে খপ করে ধরছেন এবং চুল হ্যাচ কাটান দিয়েছেন, ওই হ্যাচ কাটানে কয়েকটা চুল উঠেও আসে। এরপর উনি ঘুরে সোজা হাঁটা ধরছেন, এরপর পেছন থেকে খুব করুণ কান্নার স্বর বলতে থাকে যে আমার চুলগুলো দিয়ে দেন, আপনি আমার চুল নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু বিশাল বিপদে পড়ে যাব, আমার জীবন সংশয়, আপনি জানেনও না যে আমি কি বিপদে পড়তে যাচ্ছি, আমি চিরতরে বন্দী হয়ে যাব, আমার সাথের সঙ্গীরা ওরা তো পালিয়ে চলে গেছে, আমার আর যাওয়ার উপায় নাই, এই চুলগুলো দিয়ে দেন। এই যে কান্নাকাটি করছে ক্রমাগত, ওদিকে কবিরাজ বলে দিয়েছিল খবরদার ওদের দিকে তাকাবা না আর চুল ফেরত দিবা না, সোজা আমার কাছে নিয়ে আসবা চুল। এদিকে এরকম কান্নাকাটি শুনে একটা পর্যায়ে কেরামত খালু পেছন দিকে ঘুরে থাকেন, ঘুরে তাকিয়ে উনি খুব একদম অবাক হয়ে গিয়েছেন বলতে হবে, এত সুন্দরী একটা নারী তার সামনে দাঁড়ানো, ক্রমাগত কান্নাকাটি করছে, দুহাত জোর করে বলছে যে আপনাকে দেখে মনে হয় আপনি খারাপ মানুষ না, আপনাকে ভুল বুঝিয়ে পাঠানো হয়েছে, আপনি বুঝতেই পারছেন যে আমি কোনো মানুষ না, আমি পড়ি, আমার নাম নাসরিন, আপনি যে আমার চুল নিয়ে যাচ্ছেন, আপনি কি জানেন যে আমার চুল দিয়ে কি করা হবে, আমাকে চিরতরে বন্দী করে ফেলা হবে, আমার ইচ্ছার বিপরীতে অনেক কাজ করানো হবে, এই কাজের ভাগিদার আপনিও হবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন, আপনি আমার চুলগুলো দিয়ে দেন, আপনার কাছে দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে দিয়ে দেন। এ কথা বলার পর কেরামত খালুর মনটা নরম হয়, উনি চুলগুলো ফেরত দিয়ে দেন। ফেরত দেওয়ার পর ওই যে যে নাসরিন পরি উনি ওই চুলগুলো হাতে নিয়ে জাস্ট তার মাথার সাথে একটু টাচ করেছে আর কিছু না, এরপরে বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন, আমি চলে যাচ্ছি, আপনি যদি আমাকে এই চুলগুলো ফেরত না দিতেন আমি কখনোই আমি আমার গোত্রে ফেরত যেতে পারতাম না, আমি এভাবেই ঘুরে বেড়াতাম এবং মানুষের দাস হয়ে যাইতাম। তো তাকে ধন্যবাদ জানিয়ে পরি চলে যান। এদিকে কি হয়, সকালবেলা কেরামত খালু উনি ওই কবির এসে দেখা করেছেন, কবির বলছে কি ব্যাপার চুল কই, তখন কেরামত খালু কিন্তু কবির এসে কিছু বলেন নাই, বলেন যে কই না তো কেউ তো আসে নাই। কবির বলে না এটা হইতেই পারে না, ওইখানে তো আসার কথা। কেরামত খালু বলেন না তো কেউ আসে না, আমি সারা রাত বসে মশার কামড় খেতে খেতে অবস্থা খারাপ, ফজরে আজান দিলে চলে আসছি। কবিরাজ কিন্তু এই বিষয়ে আর কেরামত খালুকে সন্দেহ করেন নাই। এরপর থেকে কেরামত খালুর জীবনে অদ্ভুত রকমের পরিবর্তন শুরু হয়ে যায়। তখন পর্যন্ত শুধু কেরামত খালু একটু উড়নচণ্ডী স্বভাবে ছিলেন, এই কোনো নেশা পানি বা জুয়া টুয়া এইসবের মধ্যে উনি ছিলেন না। এরপর থেকে কেরামত খালু উনি অন্যরকম হয়ে যেতে থাকেন। কেরামত খালু বলতে থাকেন যে এর পরের রাত্রে উনি ওনার ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে জানালার কাছে ওই টিনের বেড়ায় টকটক শব্দ হয়। শব্দ হওয়ার পর উনি জিজ্ঞেস করেছেন এই কে ওখানে, তখন ওই পাশ থেকে বলে যে আমি সেই গত রাত্রে আপনার সাথে যার দেখা হয়েছিল, আমি নাসরিন পড়ি, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি বাইরে আসেন, আপনার সাথে আমার কথা আছে, আপনি ভালো মনের মানুষ। বের হয়ে এসে দেখেন সেই পরীটা এমনিতেও আসলে রাতেবেলা তাকে দেখার পর থেকে সারা দিন তার মনের মধ্যে ওই পরীর চেহারাটাই বারবার ভেসে উঠছিল। মানুষ এত সুন্দর হয় এই চিন্তা করছিলেন আর কি উনি। পরীটার সাথে তার দেখা হয় রাতেবেলা, ঘর থেকে বাইরে বের হয়েছেন আর কি, অনেক কথা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। এবং পরী তখন জানায় যে আপনি তো কবিরাজের কথা মতো আসছিলেন, এই কবিরাজ লোক ভালো না, তার সাথে চলাফেরা করার দরকার নেই, আর আপনি আমার চুল ফেরত দিয়ে আপনি আমার নতুন জীবন ফেরত দিয়েছেন, আমি কথা দিচ্ছি আপনাকে ছেড়ে আমি কখনো ইনশাল্লাহ যাব না, আর আপনাকে ভালো লেগে গেছে আমি আপনার সাথেই থাকতে চাই, তাতে যদি পরিস্থানের সাথে আমার সম্পর্ক ত্যাগও করা লাগে আমি তাই করব, কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাব না। একথা শুনে কেরামত খালু খুশি হন। এরপর বিভিন্ন সময় প্রথমবার নাকি পরিস্থানে নিয়ে গেছেন, দুই তিন ঘন্টা রেখে আবার ফেরত দিয়ে গেছেন, এরপর দুই তিন দিন রেখে ফেরত দিয়ে গেছেন, এরপর মাসখানেক রেখে ফেরত দিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হলো যে ওখানে যাওয়ার পর উনি কি দেখেন সব ভুলে যান, আসার পরে কিছু বলতে পারেন না, খালি বলেন যে পরিস্থানে গেছিলাম, কিন্তু কিছু বলতে পারেন না, উনি একদম ভুলে যান, কিচ্ছু মনে নাই ওনার। মাঝে মাঝেই বাড়ি থেকে এরকম উনি গায়েব হয়ে যেতেন, পরিবারের সদস্যরা খুঁজত, আবার দেখা গেল উনি ফেরত আসছেন। তো একবার কি হয়, উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, সকালবেলা উনি তো দরজা খুলছেন না, বাড়ির সদস্যরা ডাকাডাকি করে, নাই নাই নাই, উনি ঘরেও নাই, পরিবারের সদস্যরা দেখে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ, কেরামত খালু নাই। এই যে উনি নাই, উনি যে কোথায় যান, এটা নিয়ে কিন্তু পরিবারের সদস্যরা বিভিন্ন ওঝা কবিরাজের কাছে গিয়েছিলেন। শুধু এতটুকু বলা হয়েছিল যে তার সাথে একটা পরীর সম্পর্ক আছে, কিন্তু সেটা কোথায় গেছে, সে পরিস্থানে গেছে বা কোথায় আছে কি করতেছে এই বিষয়ে কোনো জিনেরা তথ্য দিতে পারছে না। কারণ যেই তাকে নিয়ে গেছে সে এমন একটা মায়াজাল সৃষ্টি করে নিয়ে গেছে, কোনো জিনেরা এই কেরামত খালুর অবস্থান শনাক্ত করতে পারছে না, সে জীবিত আছে না মৃত এটাও বলতে পারে না। অনেক সময় তো দেখা যায় যে সে কোথায় আছে, জিনেরা বলতে পারে যে সে পরিস্থানে বন্দী আছে এটা সেটা, কিন্তু কেরামত খালুর বিষয়ে এই বিষয়ে মানে এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারে না। তো যাই হোক, উনি তো ঘরের ভিতরে নাই। এভাবে কেটে যায় এক মাস। ওই ঘরের দরজা ওনারা বাইরে থেকে পরে লক করে দিয়েছেন, কারণ ঘরের দরজা ভেঙে তো ভিতরে ঢুকছিলেন আর কি। এক মাস পর সকালবেলা ঘরের ভিতরে কোনো কিছু শব্দ ওই পরিবারের সদস্যরা শুনতে পান, তারা কাছে গিয়ে দেখেন, ওই জানালা দিয়ে দেখেন যে কেরামত খালু ভিতরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে ঘরের দরজার তালা খুলে ওনারা ভিতরে ঢোকেন। উনি সবাই দেখেন যে একদম শরীর দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছে, মনে হচ্ছে অনেকদিন খায় না। উনি ঘুম থেকে ওঠেন, ওঠার পরে বলেন যে আমাকে কিছু খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। তো পরিবারের সদস্যরা তাকে খাবার দেন, কিন্তু আসলে উনি বলতে পারেন না যে উনি কোথায় ছিলেন, এটা উনি ভুলে যান। এরপর একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুরকে ডেকে নিয়ে আসার পর হুজুর ওনার উপরে ওই নাসরিন পরীকে হাজির করান। পরী সব কথা বলে যে আমি এই এইভাবে তার প্রতি আসক্তি জন্মেছে, আমি তাকে ছেড়ে যাব না, কোনোভাবেই যাব না। এই কথা বলতে বলতে হঠাৎ করে কেরামত খালুর গলার স্বরটাও চেঞ্জ হয়ে যায়, মনে হচ্ছে কোনো একটা বৃদ্ধ লোকের কণ্ঠ ভেসে আসছে ভিতর থেকে। ওই বৃদ্ধ লোকটা সালাম দেয় হুজুরকে, দিয়ে বলে যে অপরাধ মার্জনা করবেন, আমি সেই হতভাগ্য পিতা, যেই পিতা হচ্ছে এই নাসরিনের বাবা, ওর কারণে পরিস্থানে আমার সম্মান একদম ধূলিসাৎ হয়ে গেছে। সে এই মানুষকে পরিস্থানে নিয়ে আসে, আবার ফেরত দিয়ে যায় অনুমতি ছাড়া। আমরা অনেকবার তাকে বুঝিয়েছি, জিনেরা এমনিতেই জেদি স্বভাবের হয়, কিন্তু আমার এই মেয়েটা আরো বেশি জেদি, তাকে কোনোভাবেই আমরা মানাতে পারছি না। আমি কথা দিচ্ছি যে আমার এই মেয়ে আপনাদের এখানে আসবে না, আর এই ছেলের কাছেও আর আসবে না, আমরা ওকে নিয়ে যাব। তবে অনুরোধ, পারলে আজকে রাতেই অথবা কয়েকদিনের মধ্যেই আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিবেন, তাহলে ও আপনার ছেলের কাছে আর আসতে পারবে না। তো এই অনুরোধটা করে যান এবং সকলের কাছ থেকে বিদায় নেন। ওদিকে কিন্তু একবার ওই বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে আসে, আবার ওই নাসরিন পরীর মেয়েলি কণ্ঠ ভেসে আসে যে বাবা না না আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। আবার ওই বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে আসে যে চল, তোর কারণে মান সম্মান সব শেষ হয়ে গেল, আর খবরদার মানুষদেরকে উৎপাত করার জন্য আসবি না, ওকে ওর জীবন ওর জীবনের মতো করে চলতে দে, তুই কেন ওর জীবনে এসে এরকম বিরক্ত করছিস, সে তোর উপকার করছে এই পর্যন্তই শেষ, তাই বলে উপকার প্রতিদানের জন্য তুই ওর জীবন তো নষ্ট করে দিচ্ছিস, চল। তো এইভাবে কিন্তু ওই দ্বৈত কণ্ঠে একই শরীরের ভিতর থেকে কথা আসতে থাকে। তো যাই হোক, একটা পর্যায়ে কথা থেমে যায়। তখন ওই কবিরাজ বলেছেন যে আপনার খুব দ্রুত পারলে আজকে রাতেই অথবা কয়েকদিনের মধ্যে বিয়ে দিয়ে দেন। এই যে এর পরেই খুব দ্রুততার সাথে খালুকে এই শামসুন নাহার খালার সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে কিন্তু মোটামুটি সবকিছু স্বাভাবিক ছিল। এরপর থেকে ঘটে আরেকটা ঘটনা। এখন কিন্তু বলছে হচ্ছে, এই পর্যন্ত বলেছে হচ্ছে এই খালু, এরপরে ওই কবিরাজ বলা শুরু করেছেন যে এরপরে যে ঘটনাটা, এরপরে ওই কবিরাজ বলছেন যে বিয়ের পরপরই এই নাসরিন পরি সে এই কেরামত খালুর কাছে আসতে পারত না। এই কারণে সে একটা ছল চাতুরির আশ্রয় নেয়, সে তার মতো করে আসতে পারত না। সে এমন একটা পদ্ধতি অবলম্বন করে যার কারণে কেরামত খালু একটা নেশা জাতীয় জিনিসের মধ্যে ঢুকে পড়ে, এক মায়াজাল সৃষ্টি করে কেরামত খালুকে সে জুয়ায় আসক্ত করে ফেলে এবং তার মায়াজালে আবদ্ধ করে বারবার কেরামত খালু এই জুয়ায় হাঁটতে থাকে, যার ফলে সে ঋণগ্রস্ত হয়ে যায়। বিয়ের দুই মাস পর্যন্ত ঠিকঠাক ছিল, এরপরে সে এই মায়াজালের আশ্রয় নিয়েছে। কারণ হচ্ছে খুব বেশি দিন তো ওকে আসলে তার বাবা মা ওইভাবে আটকে রাখতে পারবে না, নিজের মেয়েকে আর কতই শাসন করবে। যখন দেখেছে বিয়ে হয়ে গেছে সে তো আগের মতো করে আর আসতে পারে না, তখন সে এই বেশ ধারণ করেছে। সে কি করেছে, স্বপ্নের মধ্যে এই কেরামত খালুর কাছে আসতো, এসে বলতো যে তোর তো অনেক অভাব, জুয়া খেলিস, টাকা পয়সারও তো দরকার আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে তোর বাচ্চাকে আমাকে দিয়ে দিবি। তখন নাকি কেরামত খালু রাজি হয়ে যায়। এরপর যখন ওনাদের ঘরে প্রথম সন্তান আসে, কন্যা সন্তান, এই কন্যা সন্তানকে রাতের বেলা উনি ওখানে নিয়ে যায় ওই পুকুর পাড়ে। নেয়ার পর তখন নাকি কেরামত খালু ওই অভাবের কোলে প্রথম দিকে দিতে চান নাই, যে না 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 তোমার কাছে দেবো না, তুমি তো পড়ি আমার বাচ্চার যদি কোনো ক্ষতি টতি করো। ওই সময় কিন্তু তার মনের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা আসলে ছিল। তখন ওই পইটা নাকি বলে যে আরে না, তোর সন্তানটা এত সুন্দর, আমি খালি একটু আদর করবো, আদর করে আবার তোকে দিয়ে দিব। আর এই দেখ সাতটা ড্যাগ, তুই এই ড্যাগ থেকে তোর প্রয়োজন অনুযায়ী নিবি, তবে একবার একবারে এক মুঠে যতটুকু ওঠে ঠিক ততটুকুই, এর বেশি নিবি না, এর বেশি নিলে কিন্তু ক্ষতি হবে। আসলে ওই নাসরিন পরি জানতো যে এই যারা জুয়ারি এরা কখনোই লোভ সংবরণ করতে পারে না। এই নাসরিন পরি নাকি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে একটু উল্টো দিকে ঘুরে তাকায়, আর ওই কেরামত খালু কি করছে, হাত ঢুকিয়ে পয়সা নিয়েছে। এই পয়সাটা কিন্তু স্বর্ণের পয়সা ছিল না, কেরামত খালু যেটা বলেছেন যে সেটা স্বর্ণের পয়সা ছিল না, সেটা স্বাভাবিক পয়সার মতোই ছিল। এটা যে কি পয়সা, এটা কি রূপার পয়সা না কি, এটা আসলে উনি ওইভাবে বলতে পারেন না। তো যাই হোক, উনি এক মুঠ নেওয়ার পরে আবার আর এক মুঠ নিয়েছেন, এরপরে ওই অভাবটা ঘুরে তাকিয়েছে, কিছুই বলে নাই, কিন্তু আর এক মুঠ নিয়েছে কিছুই না, বলে এই নে তোর বাচ্চাকে নিয়ে যা, তারপর কোলে দিয়েছে। তো উনি আবার ওই পয়সাগুলো পকেটে করে নিয়ে এসে বাচ্চাকে আবার স্ত্রীর পাশে রেখেছে। ওদিকে এই যে শামসুন নাহার খালা, উনি ঘুম থেকে উঠার পর দেখেছেন তার বাচ্চার এই অবস্থা, তার স্বামীকে ডেকে তুলেছেন। তার স্বামী তো বুঝে গেছে ঘটনা কি হয়েছে, এখন এই বিষয়টা যাতে ধামাচাপা পড়ে এই জন্য উনি উল্টো তার স্ত্রীর উপর চড়াও হয়েছেন, মারধর করেছেন, যাতে করে ওনার দোষটা স্বীকার উনি না করেন বা এটা ধরা না পড়ে। একই রকম ভাবে দ্বিতীয়বার হয়েছে। দ্বিতীয়বার খালু নাকি ওই অবয়বটার কোলে বাচ্চাকে দিতে চায়নি, বলছে তোমার কোলে দিলে বাচ্চা মারা যায়। তখন ওই অবয়বটা বলছে আরে না কিচ্ছু হবে না, আমার কারণে বাচ্চা মরছে নাকি, বাচ্চা এমনি মারা গেছে, আমার কি দোষ, আমি তো তোকে কোলে দিয়েই দিলাম, তুই বল তখন কি তোর বাচ্চা জীবিত ছিল না। তখন খালুর আসলে মনে পড়ে না ছিল কি ছিল না, বাচ্চা তো ঘুমাচ্ছিল। তখন ওই অভাবটা বলে আরে দে না, আমি একটু আদর করবো, আদর করেই দিয়ে দিব, কত সুন্দর বাচ্চা। তখন খালুকে ওই টাকার লোভ দেখিয়ে ওই অভাবটা ওই বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে তাকায়। আর খালুর তো ওই যে অভ্যাস, জুয়ারি তো জুয়ার নেশা ধরিয়ে দিয়েছে, সে একবারের বেশি আবার নিয়েছে। তখন আবার ঘুরে আবার দিয়ে দিয়েছে বাচ্চাকে কোলে, যে না নে তোর বাচ্চাকে নিয়ে যা। বাচ্চা নিয়ে যাওয়ার পর আবারও সেই বাচ্চাটা মৃত। এরপর থার্ড টাইম এই যে কে আপু, তার বেলায় একই ঘটনা ঘটেছে, কিন্তু এইবার ধরা পড়ে গেছে। তখন হয়েছিল কি, এই খালু কেবল বাচ্চাকে দিবে, মানে তখন এক হাত দিয়ে ধরে রেখেছে, তখনও ওই অভাবটা কোলে নিতে পারে নাই, আর এক হাত দিয়ে ওই ড্যাগের ভেতর থেকে কিছু জিনিস বের করছিল। এমন সময় এই শামসুন্নাহার খালা ওখানে পৌঁছে, আর তখন ওই অভাবটা ঝপাস করে পানির মধ্যে পড়ে যায়, মিলিয়ে যায়, ওই ড্যাগগুলো চলে যায়। তখন কিন্তু খালা দেখেছিল যে খালু কিছু একটা তুলে তুলে পকেটে রাখছে, পকেটের মধ্যে অনেক কিছু আছে, পকেটটা ভরে গেছে, বুক পকেট আর কি, তার শার্টের বুক পকেট। এরপর থেকে ওই অভাবটা স্বপ্নে খালার, মানে খালার স্বপ্নে আসে, এসে বলে যে তুই আমার জিনিস নিয়ে গেছিস, আমার শিকার নিয়ে গেছিস, ওটাকে দিয়ে দে, এটা সেটা। এরপর থেকে খালার পিছনে লাগে, আর ওই খালুকেও স্বপ্নে দেখায়, এই তোর বাচ্চাকে নিতে পারলাম না, দিয়ে দে তোর বাচ্চাকে, তোর বাচ্চাকে নিয়ে আসবি আমার কাছে। এই জন্য খালুরও কিন্তু মেজাজ গরম, বাচ্চাকে দিতে পারতেছে না, আর নতুন করে তো আর টাকা পয়সা দিচ্ছে না তাকে, খালুর জুয়া খেলার টাকা পাচ্ছে না উনি, ওনার বিষয়ে সবাই খুব সতর্ক হয়ে গেছে, সবাই তাকে টাকা পয়সা দেয় না, এই জন্য তার মেজাজ খুব গরম থাকে, জুয়ারিদের যেটা হয় আর কি। তো যাই হোক, এভাবেই চলছিল। এর মধ্যে বারবার নেওয়ার চেষ্টা করেছে, সর্বশেষ পুকুরে যখন ওই বাচ্চাকে কে আপুকে নিয়ে গেছে, তখন অ্যাটাক করেছে। এই বিষয়গুলো জানান ওই কবিরাজ। এখন সমাধান কি, সমাধানে তো যেতে হবে। তো যখন কবিরাজ এই বিষয়গুলো জানান যে বাবা এই কাজ করেছে, তখন কিন্তু উপস্থিত লোকজন তারা তাদের রাগ আর ধরে রাখতে পারে নাই, ধরে কয়েকটা মার লাগিয়ে দিয়েছে আর কি। এতে করে খালু আসলে বেশ রাগান্বিত হন যে এরকম ভাবে শ্বশুর বাড়িতে এসে মার ধর খেলাম, উনি যে এত অপকর্ম করেছে এই বিষয়ে অনুশোচনা নাই, কিন্তু মার খেয়েছে তাতে ওনার আত্মসম্মানে লেগেছে, এমন একটা অবস্থা হয়েছে আর কি। উনি রাগ করে ওখান থেকে চলে যান। তবে ওই নাসরিন যে পরী, তাকে কিন্তু হাজির করা হয়েছিল একজন তুলা রাশির শরীরের উপরে। নাসরিন পরী স্বীকার করেছে যে এই কাজগুলো সেই করেছে, মূলত এই কেরামত খালা, মানে খালুকে সে সংসার করতে দেবে না, এইভাবে জুয়ার নেশা এটা সেটা তাকে ধরিয়ে দিয়েছে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে বা এই সন্তান যেই যেহেতু খালার মানে খালুর কারণে মারা গেছে, খালা একসময় রাগ করে খালুকে ডিভোর্স দিয়ে দেবে, আর ডিভোর্স দিয়ে দিলে তখন আবার এই নাসরিন পরীদের কাছে আসার সুযোগ পাবে। আর যখনই এই বাচ্চাকে কোলে নেয়, কোলে নেওয়ার পর একটু ঘুরে তাকে তার দিকে নজর দেওয়ার সাথে সাথেই ওই বাচ্চার সমস্ত রক্ত সে শুষে নেয়, শুষে নিয়ে সে শক্তিশালী হয়। আর এই যে ড্যাগের ভিতর থেকে একবারের বেশি দুইবার নেওয়া যাবে না, এটা হচ্ছে একটা প্রতারণা ছিল, কারণ সে জানতো যে জুয়ারিরা কখনো লোভ সংবরণ করতে, শুধু জুয়ারি না, যে কেউ এই ধরনের সিচুয়েশনে লোভ সংবরণ করতে পারবে না। তখন বলবে যে তুমি একবার থেকে বেশি দুইবার নিশে তোমার বাচ্চাকে মেরে ফেলছি, এটা একটা প্রতারণা ছিল, মূলত এটা একটা কৌশল অবলম্বন করেছে সে। আর এই বাচ্চাগুলোকে সে মেরে সে শক্তিশালী হয়েছে, এটা সত্য, সেই সাথে তার সংসারটাকে শেষ করে দেওয়াও ছিল এই নাসরিনপুরীর উদ্দেশ্য। নাসরিনপুরী এটা স্বীকার করে এবং সে বলেই দেয় যে কোনোভাবেই এই কেরামতকে তার থেকে আলাদা করা যাবে না, যেখানে পরিস্থানের বড় বড় জিনপুরীরা পারে নাই, সেখানে তোমরা কবিরাজরা পারবা না। ও আমার উপকার করছে, আমি আল্লাহর নামে শপথ করছি যে তার সাথে আমি থাকবই, ও যতদিন জীবিত আছে আমি তার সাথেই থাকব। তো ওই যে খালু ওখান থেকে চলে গেলেন, এর কিছুদিন পর খালা বুঝতে পারেন উনি আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপর হচ্ছে এই যে শামিম ভাই, উনি জন্মগ্রহণ করেছেন। খালু এখনো মাঝে মাঝে তার সন্তানদেরকে দেখতে আসেন, যেহেতু সন্তান তার, তবে তার সন্তানরা খালুর প্রতি আসলে অতটা দরদ বা ভালোবাসা নাই, না থাকারই কথা, তবে উনি বাবা হিসাবে তাদেরকে দেখতে আসেন বলে আমাকে মাসুদ রানা ভাই জানিয়েছেন। আর খালু কিন্তু এখনো অস্বাভাবিক, ওনার ওই যে জোয়ার যে ব্যাপারটা উনি এখনো ছাড়তে পারেন নাই। শোনা যায় যে এখনো ওই নাসরিন পরীর সাথে ওনার যোগাযোগ রয়েছে, যেহেতু ওনার সাথে মানে শামসুন্নাহার খালার সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, আর উনি তো মুক্ত, উনি নতুন করে আর কোনো সংসার করতে পারেন নাই, আর পারবেন কিনা সেটাও নিশ্চিত না। আর নাসরিন পরি উনি যাবার আগে জানিয়েছেন যেহেতু এই মেয়েটাকে আমি নিতে পারলাম না, যেহেতু ধরা পড়ে গেছি, আমিও বলে দিচ্ছি এই মেয়েটার আমি সহজে বিয়ে হতে দেব না। একে আপুর বর্তমান বয়স 28 বছর, 28 থেকে 30 বছরের মধ্যে এরকম হবে আর কি, ওনার এখনো বিয়ে হয়নি, অনেক বিয়ের কথা আসে, কথা হয়, শেষ মুহূর্তে কোন এক কারণে বিয়ে ভেঙে যায়। এখনো কিন্তু একে আপু এই অবস্থাতেই আছেন। আর এই যে শামীম ভাই, ওনার তো এখনো আসলে বিয়ে করার মতো অবস্থা ওনার হয়নি, তবে কে আপুর প্রতি ওই নাসরিন পরির একটা ক্ষোভ রয়েছে, যেহেতু তাকে নিতে পারে নাই, এই কারণেই তার সাথে এই একটা সমস্যা রয়ে গেছে আর কি। তা আমরা দোয়া করি যেন দ্রুত সেই সমস্যা কেটে যায়। আর মাসুদ ভাই জানিয়েছিলেন যে খালুর কোনো বক্তব্য এই বিষয়ে, খালু আসলে মানে ওনার জায়গা থেকে আসলে কি হয়েছিল, আরো কিছু তথ্য জানা যায় কিনা, এই বিষয়ে মাসুজানা ভাই কোনো তথ্য নিতে পারেন নাই। খালুর সাথে ওনার মাঝে মাঝে দেখা হয়, এমনি সালাম দেয়া, কেমন আছো, ভালো, এতটুকুই হয় আর কি, এর বাইরে আর কিছু হয় না। খালুর মা বাবা মারা গেছেন, বেশ অনেকদিন হয়ে গেছে ওনারা মারা গেছেন, তো এইভাবেই চলছে, এইভাবেই একটি সংসার ভেঙে গেছে, দুই দুইটা সন্তান, নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে চলে গেছে, আর একটা সন্তানের বিয়ে হচ্ছে না, এভাবেই চলছে। প্রিয় লিসেনার্স, আমরা দোয়া করব যেন কে আপুর খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় যেন বিয়ে হয়, উনি স্বাভাবিকভাবে উনি ওনার জীবনযাপন করতে পারেন। আর খালুর জন্য দোয়া করব, আসলে উনি তো একটু বাউন্ডুলে প্রকৃতির থাকলেও শুরু থেকেই তো ওনার এই সমস্যা ছিল না, মূলত একটা বিষয়ের প্রেক্ষাপটে ওনার মধ্যে এই বিষয়টার সৃষ্টি হয়েছে। তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা ওনাকেও স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন, যেন এই বিষয় থেকে উনি দ্রুত বের হয়ে আসতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করুক, এই নাসরিন পরিরও বোধোদয় হোক, তার কারণে একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে তাকে অনেক বুঝিয়েও সেই হুজুর বোঝাতে সক্ষম হন নাই, কারণ সে খুব জেদি পরি। এই জন্য আজকের ঘটনার শিরোনাম আমরা দিয়েছি জেদি পরি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। ইয়াসার বইটি যারা এখনো সংগ্রহ করতে পারেননি, তারা কিন্তু অনায়াসে রকমারি থেকে সংগ্রহ করে নিতে পারেন। রকমারির লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আমাদের এই মাসুদ রানা ভাইয়ের বর্তমান অবস্থা, ওনার যে ছবিগুলো, এগুলো আমরা পোস্ট করে দিব, ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পাবেন। আশা করব আমরা সবাই সতর্কতার সাথে ড্রাইভ করব, আর যেই জায়গাগুলোতে এই সমস্যা রয়েছে সেই জায়গা দিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করব, তাতে করে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে আমরা হেফাজত থাকব। এছাড়া আরও কিছু দোয়া রয়েছে, গাড়িতে ওঠার সময় যেই দোয়াগুলো থাকে সেটা আমরা পড়ব। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আমরা বেঁচে থাকতে চাই, আল্লাহ তাআলার হেফাজত বা আশ্রয় কামনা করি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলক, তো এই দোয়াটা আমরা পড়ব, আশা করছি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার।